ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা সবাইকে, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, আমি সরকার কবিরউদ্দিন। বাংলাদেশে ভারতে এখন শনিবার রাত, এখানে ওয়াশিংটনে শনিবার বেলা ১২টা। আজ অনুষ্ঠানে আমির খসরুর রিপোর্ট রয়েছে।
তুরস্কে অবস্থানকারী বাংলাদেশী নাগরিকরা এখন পর্যন্ত প্রাপ্ত খবরাখবর অনুযায়ী নিরাপদে এবং সুস্থে রয়েছেন।
রিপোর্ট রয়েছে জহুরুল আলমের।
গুলশানের হামলায় জড়িত ও মদতদাতাদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সরকার।
আর রয়েছে তুরস্ক থেকে রহমতুল্লাহ রফিকের সাক্ষাৎকার।
বাংলাদেশিদের কোন ধরনের সমস্যা খবর আমার কাছে আসে নাই, আমি ইস্তাম্বুলে যোগাযোগ করেছিলাম, আঙ্কারাতে যোগাযোগ হয়েছে, এখানে কোন ধরনের সমস্যা হয়নি।
তবে গোড়াতেই রয়েছে রোজকার মতো যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। তুর্কি কর্মকর্তারা বলছেন যে প্রায় ৩,০০০ সৈন্য এবং সেনা কর্মকর্তা যারা শুক্রবার রাতে অভ্যুত্থানের চেষ্টা চালায় তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং প্রেসিডেন্ট একজন নির্বাসিত ধর্মীয় নেতাকে এই অভ্যুত্থানে ষড়যন্ত্র করার জন্য অভিযুক্ত করেছেন। ওই ধর্মীয় নেতা ফাতুল্লাহ গুলেনের সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগে প্রায় ২,৭৪৫ জন বিচারককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তুরস্কের সংবাদমাধ্যম আরও জানাচ্ছে যে তুরস্কের সুপ্রিম কোর্টের সদস্যদের বিরুদ্ধে ১৪০টি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে বসবাসরত এই ইসলাম প্রচারক ফাতুল্লাহ গুলেন এই ষড়যন্ত্রের পেছনে তার থাকার কথা অস্বীকার করেছেন। আজই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন তুরস্ক গুলেনকে স্বদেশে ফেরত পাঠানোর কোনো আনুষ্ঠানিক অনুরোধ করেনি, তবে তুরস্ক সরকার তার বিরুদ্ধে অকাট্য প্রমাণ দিলে যুক্তরাষ্ট্র সেটা বিবেচনা করে দেখবে। প্রধানমন্ত্রী বিনালি ইলদ্রিম শনিবার বিকেলে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে কালকের রাতকে তাঁর কথায় তুর্কি রাষ্ট্রের জন্য একটি কালিমালিপ্ত রাত বলে বর্ণনা করেন। এর আগে সেনাবাহিনীর ভারপ্রাপ্ত চিফ অব স্টাফ উমিদ দুন্দার রাষ্ট্র ও তুরস্কের জনগণের মধ্যে ঐতিহাসিক সহযোগিতার প্রশংসা করেন এবং সতর্ক করে দেন যে অভ্যুত্থানকারী সৈন্যদের কর্মকাণ্ড খুবই সহজেই ক্ষমা করা হবে না। ওদিকে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রক আজ খুব সকালে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে যে সামরিক বাহিনীর ভেতরে তাদের কথায় একটি কুচক্রি মহল সে দেশে অভ্যুত্থানের চেষ্টা চালিয়েছিল। ওই বিবৃতিতে আরও বলা হয় যে এই অভ্যুত্থানের চেষ্টায় তুরস্কের পুরো সামরিক বাহিনী জড়িত ছিল না, সশস্ত্র বাহিনীর একটি কুচক্রি দল এটি পরিচালনা করেছে এবং জাতির কাছ থেকে বিবৃতির ভাষায় যথোপযুক্ত জবাব পেয়েছে। এই বিবৃতিতে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর এই বক্তব্য সংযুক্ত করা হয় যে ওই অভ্যুত্থান ব্যর্থ ছিল এবং নির্বাচিত সরকার অপরিবর্তিত থাকছে। সন্ত্রাসী গোষ্ঠী কথিত ইসলামিক স্টেট তাদের সংবাদ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ফ্রান্সের নিসে বৃহস্পতিবারের আক্রমণের দায় স্বীকার করেছে এবং আক্রমণকারীকে তাদের ভাষায় সৈন্য বলে অভিহিত করেছে। তবে এটা এখনও পরিষ্কার নয় যে ওই ফরাসি তিউনিশিয়ান আক্রমণকারীর সঙ্গে সন্ত্রাসী গোষ্ঠীটির সরাসরি কোনো সম্পর্ক ছিল কি না। তবে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী আজ বলেছেন যে মনে হয় মোহাম্মদ লাইওয়াজ বহুলেল খুব তাড়াতাড়ি চরমপন্থী হয়ে পড়ে। তিনি বলেন যে যারা বহুলেলকে চিনতেন তাদের কাছ থেকে পাওয়া প্রাথমিক সাক্ষ্য প্রমাণে জানা যায় যে সে উগ্র ইসলামী আদর্শের সঙ্গে সম্পৃক্ত তা এই কবছরে বোঝা যায়নি। ফরাসি অভিশংসকের দপ্তর বলছে যে নিসের এই আক্রমণের সঙ্গে সম্পৃক্ততার জন্য পুলিশ শনিবার ৩ জনকে গ্রেপ্তার করেছে। তিনি ওই গ্রেপ্তারের ব্যাপারে আর কোনো তথ্য দেননি। ওই আক্রমণের পর আজ থেকে ফ্রান্সে ৩ দিনের জাতীয় শোক পালন শুরু হল। বাংলাদেশে গুলশানের হামলায় জড়িত মদতদাতাদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সরকার। শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেছেন শিগগিরই এই ঘটনার নেপথ্যে যারা রয়েছেন তাদের পরিচয় উন্মোচন করা হবে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলম।
শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের বলেছেন ফ্রান্সের হামলার বিষয়ে সবাইকে একজোট হয়ে সন্ত্রাসকে মোকাবেলা করতে হবে বলে তিনি মন্তব্য করেন। গুলশান হামলার পর উদ্ধার হওয়া আবুল হাসনাত, রেজাউল করিম ও তাহমিদ হাসিম খান জিজ্ঞাসাবাদের পর্যায়ে রয়েছে বলে পুলিশ জানিয়েছে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত ও প্রবাসী যুবক তাহমিদকে উদ্ধারের পর পুলিশ জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছে দাবি করলেও কেউই ফেরত আসেনি বলে তাদের পরিবার ইতিপূর্বে জানিয়েছিল। নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ হাসনাত ও তাহমিদকে ছেড়ে দিতে অথবা তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আইনের সুবিধা করার আহ্বান জানিয়েছে। জহুর আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
নিসের সন্ত্রাসী হামলা, তুরস্কের ব্যর্থ অভ্যুত্থান প্রয়াস, এ দুয়ের মধ্যে একটা পরোক্ষ যোগসূত্রের সন্ধান দেখতে পাচ্ছেন নিরাপত্তা বিশ্লেষকরা। আইএস এর প্রতি তুর্কি কর্তৃপক্ষের মনোযোগ হ্রাস এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত অঞ্চলের নিরাপত্তা আরও বেড়ে যাওয়া নিয়ে বিশ্লেষণ করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। রিপোর্টটি পাঠিয়েছেন এরই ওপর বর্তমানে লন্ডনে অবস্থানরত আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
পর্যবেক্ষকরা একমত যে আইএস বিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র তুরস্ক এখন প্রলম্বিত ক্ষমতার দ্বন্দ্বে জড়িয়ে পড়ায় তার পক্ষে আগের মতো সিরিয়া থেকে ও সেখান থেকে যেতে সীমান্তে বিদেশি যোদ্ধাদের স্রোত বন্ধে জোরালো পদক্ষেপ নেওয়া সম্ভব না হতে পারে। আগামী সপ্তাহে ওয়াশিংটন মার্কিন নেতৃত্বাধীন আইএস বিরোধী কোয়ালিশনের একটি প্রস্তাবিত সভায় তুরস্কের যোগদানেও তা কোনো প্রভাব ফেলবে কিনা তা স্পষ্ট নয়। এদিকে লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে বলেছেন নিরাপত্তা কর্মকর্তারা দেশের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা বসেছেন। ইতালি দেশকে এখন সর্বোচ্চ নিরাপত্তা স্তরে রেখে তার প্রধান শহরগুলোর সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নজরদারি বাড়াতে নির্দেশ দিয়েছে। জার্মানি বলেছে বিমানবন্দর সহ ফ্রান্সমুখী সকল সীমান্ত পথে তারা নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাবে। চেক প্রজাতন্ত্রের পুলিশ প্রধান বলছেন প্রতিটি ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে তারা নিরাপত্তা কর্মী বৃদ্ধি করেছেন। স্পেনের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্ডেজও প্রতিটি জনবহুল এলাকায় নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছেন। বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মাইকেল আগামী 21 জুলাই তার জাতীয় দিবসকে সামনে রেখে নিরাপত্তাগত অতিরিক্ত প্রস্তুতি গ্রহণের ঘোষণা দিয়েছেন। এভাবে উদ্বিগ্ন ইউরোপ আইএসকে পর্যবেক্ষণ করতে এখন আরো বেশি সংকল্পবদ্ধ। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, লন্ডন।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
ফ্রান্সের জঙ্গি হামলার প্রেক্ষিতে কলকাতার 5টি দূতাবাসের প্রতিনিধিদের সঙ্গে নিরাপত্তা বিষয়ে বৈঠক করেছেন পশ্চিমবঙ্গ পুলিশের সদর দপ্তর, লালবাজারের পুলিশ কর্তারা জানাচ্ছেন। কলকাতা থেকেই আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
গোটা বিশ্বের কাছে নিন্দনীয় ফ্রান্সে জঙ্গি হানার পরিপ্রেক্ষিতে কলকাতার 5টি দূতাবাসের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন পশ্চিমবঙ্গ পুলিশের সদর দপ্তর, লালবাজারের পুলিশ কর্তারা। লালবাজারে এই বৈঠক অনুষ্ঠিত হয়, সেখানে 5টি দূতাবাসের প্রতিনিধিরা হাজির ছিলেন। দূতাবাসগুলির নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করা হয়, কোথায় কোথায় ফাঁক রয়েছে তাও আলোচনায় উঠে আসে। দূতাবাসগুলির তরফে নিরাপত্তা আরো আটাসাটো করার উপর জোর দেওয়া হয়েছে। সিদ্ধান্ত হয়েছে কলকাতা পুলিশের একটি টিম দূতাবাসগুলিতে যাবে, সেখানে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখবেন। সিসিটিভি সহ ইলেকট্রনিক্স গ্যাজেট যাতে বেশি করে লাগানো যায় তার উপর জোর দেওয়া হচ্ছে। রেডিও ফ্লাইং স্কোয়াড ও হেভি রেডিও ফ্লাইং স্কোয়াডের গাড়ি যাতে সবসময় টহল দেয় সেই ব্যবস্থায় আরো জোরালো করা হচ্ছে, যাতে হামলা হলে সহজেই জঙ্গিদের চিহ্নিত করা যায়। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
এবং কলকাতা থেকেই পরমাশিস ঘোষ রায় আরেকটি প্রতিবেদনে জানিয়েছেন যে ভারতের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় ঘটে যাওয়া সন্ত্রাসবাদী হামলা থেকে শিক্ষা নিয়ে সন্ত্রাসী হামলার আশঙ্কায় এবার রেল স্টেশনগুলোর নিরাপত্তা বাড়ানো হচ্ছে।
রাজ্য তথা কলকাতার হাওড়া, শিয়ালদা, বিধাননগর সহ রাজ্যের 21টি স্পর্শকাতর স্টেশনে নিরাপত্তা বাড়ানো হচ্ছে। হাওড়া, শিয়ালদার মতো বড় স্টেশনে সিসিটিভি সংখ্যা বাড়ানো হচ্ছে, আর যেখানে এখনো সিসিটিভি নেই সেখানে অবিলম্বে বসানো হবে বলে জানানো হয়েছে। ভারতীয় পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের তরফে জানানো হয়েছে দেশ জুড়ে বিভিন্ন হামলার পর স্টেশনগুলির নিরাপত্তা খতিয়ে দেখা হয়েছে। তাতে দেখা গেছে মোট 247টি স্টেশন স্পর্শকাতর, তার মধ্যে 21টি পশ্চিমবঙ্গের। সেই সব স্টেশনেই নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হচ্ছে বলেই রেল দপ্তর সূত্রে জানানো হয়েছে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
শুক্রবার পাকিস্তানের একজন মডেল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রখ্যাত ব্যক্তি কান্দিল বালুচকে তার একজন ভাই হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে। বালুচ তার পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের ছুটি কাটাচ্ছিলেন। তিনি করাচি থেকে মধ্য পাঞ্জাবের মুজাফরাবাদ গ্রামে যান। পুলিশ বলছে তাকে ঘুমন্ত অবস্থায় তার 6 ভাইয়ের একজন গলায় ফাঁস লাগিয়ে হত্যা করে। মুলতানের সিনিয়র পুলিশ কর্মকর্তা সুলতান আজম বলেন, বাচ্চুত মনে হয় কান্দিল বালুচকে অনার কিলিং বা কথিত মানরক্ষার নামে হত্যা করে তারই ভাই। সে এখন পলাতক। পাকিস্তানে তথাকথিত মানরক্ষার নামে প্রতি বছর শত শত নারীকে হত্যা করা হয়। পাকিস্তানে এই ধরনের হত্যাকারীর শেষ পর্যন্ত ছাড়া পায়, কারণ দেশের আইন অনুযায়ী নিহতদের পরিবার তাদের ক্ষমা করে দেন। বালুচের আসল নাম ফাউজিয়া আজিম। 2014 সালে তাঁর একটি ভিডিওর কারণে তিনি সুপরিচিত হয়ে উঠেছিলেন। সেই সময় থেকে তিনি বিতর্কিত হন। তিনি মুফতি কাভির সঙ্গে নিজের ছবি প্রকাশ করে রক্ষণশীলদের বিরাট ভাজন হন। প্রেসিডেন্ট বারাক ওবামা তার সাপ্তাহিক ভাষণে একথা স্বীকার করেন যে ড্যালাসে, ব্যাটন রুশ ও মেনেসোটাতে আমরা যে বিয়োগান্ত ঘটনা দেখেছি তাতে এইসব ঘটনার পেছনে কিবা যুক্তি থাকতে পারে সে কথা আমাদের ভাবিয়ে তোলে। তবে প্রেসিডেন্ট পুনরায় ব্যক্ত করেন যে যেমনটি বাচ্যত মনে হয় দেশ তেমন বিভাজিত নয়। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার এ বাংলা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার, বেতার তরঙ্গে 1575 কিলোহার্টসে। রহমতুল্লাহ রফিক একজন পিএইচডি স্টুডেন্ট, পড়াশোনা করছেন তুরস্কের ব্ল্যাক সি টেকনিক্যাল ইউনিভার্সিটিতে, থাকেনও আঙ্কারা উপকণ্ঠবর্তী জনপদে। আমরা তার সঙ্গে তুরস্ক পরিস্থিতি নিয়ে কথা বলি এই কিছুক্ষণ আগেই। এই মুহূর্তে পরিস্থিতি কীরকম তুরস্কের?
এই মুহূর্তে স্বাভাবিক, মানে নর্মাল পরিস্থিতিটা হচ্ছে যে জনগণ সবাই হচ্ছে মাঠে বা রাস্তাঘাটে, অর্থাৎ সবাই যার যার কালকে রাত্রে থেকে যে অবস্থান নিয়েছে বিভিন্ন জায়গাতে, সেই জায়গাতেই আছে।
কি অবস্থান নিয়েছে? অবস্থান নিয়েছে মানে
অবস্থান নিয়েছে যেমন বিমানবন্দরে গতকালকে রাত্রে 12টার পর থেকে বিমানবন্দরে সবাই বাংলা এখানে নাগরিকরা প্রেসিডেন্টের আহ্বানে বিমানবন্দরে অবস্থান নেওয়ার চেষ্টা করছে। বিমানবন্দরে যারা সৈন্য ছিল তাদেরকে তারা ধরে ধরে পুলিশের কাছে সোপর্দ করছে, অর্থাৎ বিমানবন্দরকে মুক্ত করছে আর কি বিদ্রোহী সেনাদের হাত থেকে।
আপনি আপনি বলছেন যে নাগরিক যারা কিনা প্রেসিডেন্ট এরদোয়ানের সমর্থক?
আসলে এখানে সমর্থক বলতে ওইটা হয় না, কারণ সব স্তরের নাগরিকই রাস্তায় নেমে আসছে দল মত নির্বিশেষে। কারণ তুরস্কের অন্য যে দুইটা দল আছে বড় দল, একটা হচ্ছে ন্যাশনালিস্ট পার্টি আর একটা হচ্ছে পিপলস পার্টি, দুই দলের প্রধানই এই সেনা অভ্যুত্থানকে জনগণের বিপক্ষে এবং গণতন্ত্রের বিপক্ষে আখ্যা দিয়ে এর প্রতি সম্পূর্ণ ধরনের সমর্থন প্রত্যাহার করে সরকারের সাথে সমর্থন একমত পোষণ করছে যে আমরা গণতন্ত্রের পক্ষে আছি। এই কারণে সব দল এবং মতের লোকজনই রাস্তাতে ছিল বা আছে। এখন পরিস্থিতিটা হচ্ছে জনগণ মাঠে ময়দানে অবস্থান নিয়ে আছে, আর বিদ্রোহী সেনারা যারা বিদ্রোহ করার চেষ্টা করেছিল তাদেরকে সরকারের ভাষ্যমতে গ্রেফতার করা হয়েছে, যারা সরাসরি অস্ত্র নিয়ে বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছিল, আর যারা এই ষড়যন্ত্রের সাথে ছিল আর কি পিছন থেকে ইন্ধন দিয়েছে তাদেরকে গ্রেফতারের অভিযান অব্যাহত আছে সরকারের পক্ষ থেকে, এটা বলা হচ্ছে।
আমরা গত রাত্রে, মানে এখানকার সময় গত রাত্রে, আমরা টেলিভিশনের পর্দায় দেখেছিলাম যে বসফরাস ব্রিজের ওপারে ট্যাঙ্ক থেকে নেমে সৈন্যরা আত্মসমর্পণ করছিল এবং স্থানীয় লোকজন সিভিলিয়ান তারা দেখছিলাম যে তাদেরকে ধরে ধরে থানার দিকে নিয়ে যাচ্ছিল।
হ্যাঁ জি, এটা সত্য। বসফরাসে তারা অভ্যুত্থান শুরু থেকে, অর্থাৎ রাত স্থানীয় সময় রাত 10টার দিকে বসফরাসে অবস্থান নেয়। বসফরাসের অর্থাৎ এশিয়া থেকে ইউরোপে যাওয়ার যে পথটা, বসফরাস
মহাসড়ক,
ব্রিজের উপর তারা আটকে দেয়। এই কারণে রাত্র থেকেই মূলত ইস্তাম্বুলের সাথে আঙ্কারা অর্থাৎ এশিয়া থেকে ইউরোপের যোগাযোগ বিচ্ছিন্ন হয় টার্কির। এবং একই সময়ে তুরস্কের কামাল আতাতুর্ক হাওয়া এই এয়ারপোর্টে ওখানে সেনাবাহিনী দখলে নেয় অর্থাৎ বিদ্রোহীরা। এবং ঠিক একই মুহূর্তে আঙ্কারাতে টার্কি সরকারের টেলিভিশন সেন্টার, যেটা সরকারি টেলিভিশন সেন্টার, ওখানে তারা দখল নেয় এবং ওখান থেকে সামরিক অভ্যুত্থানের সরকারকে বাতিল ঘোষণা করে জরুরি অবস্থা জারির একটা বিজ্ঞপ্তি প্রচার করা হচ্ছিল। এর ঘন্টা দেড়েক পরে আবার জনগণের পক্ষ থেকে টার্কি সরকারি রেডিও সেন্টারকে উদ্ধার করা হয় এবং সেখান থেকে আবার সরকারের পক্ষে প্রচার প্রচারণা অব্যাহত আছে এখন পর্যন্ত এবং চলতেছে।
জি, মোটামুটি ভাবে এটা বলা যায় যে সাধারণ মানুষ, অসামরিক জনগোষ্ঠী, তারাই সরকারের সমর্থনে বা বলা যায় দুই রাজনৈতিক দলের সমর্থনে, গণতন্ত্রের সমর্থনে পথে নেমে আসে এবং তারা এই মোটামুটিভাবে অভ্যুত্থান প্রয়াসকে নস্যাৎ করে দেয়, এভাবে বলা যাবে?
আসলে 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 জনগণের পক্ষ থেকে অভ্যুত্থানটাকে নস্যাৎ করা হয়েছে মূলত। এখানে সরকারের সামরিক বাহিনী অর্থাৎ বিদ্রোহীদের বাহিরের সেনারা অথবা সরাসরি পুলিশের ভূমিকা মোটামুটি কমই ছিল, সেনাবাহিনীর ভূমিকা ছিলই না। আর পুলিশ হচ্ছে যে জনগণকে সাথে নেয়, জনগণ সামনে ছিল, পুলিশ তাদের পিছনে যায়, ওদেরকে গ্রেফতারের কাজটা করছে আর কি।
কি সংখ্যক লোককে গ্রেফতার করা হয়েছে বলে আপনার মনে হয়?
আমি 3-4 মিডিয়া ফলো করতেছিলাম, সরকারের পক্ষ থেকে একটা সংখ্যা বলা হয়েছে, এটা হচ্ছে 2831 জন
জি গ্রেফতার করা হয়েছে।
এটাই হচ্ছে গ্রেফতারের সংখ্যা।
এরা কি সবাই সামরিক বাহিনীর লোক?
এটা সবাই সেনাবাহিনীর ভিতরের, কেউ কেউ সরাসরি বিদ্রোহে অংশ নিয়েছে, কেউ কেউ ইন্ধন দিয়েছে।
তো অনেক মানুষ নিহত হয়েছে বলে আমরা শুনতে পাচ্ছি, আলোকপাত করবেন?
এখানেও একটু ভিন্ন সংখ্যা আছে। যেমন সরকারের পক্ষ থেকে একবার বলা হয়েছে যে 90 জন সামরিক পুলিশ, 43 জন এবং বাকি সাধারণ মানুষ সব মিলে 90 জন মারা গেছে, এবং বিদ্রোহী যারা সেনা তাদের থেকে 104 জনকে হত্যা করা হয়েছে যারা আত্মসমর্পণ করতে রাজি হয়নি। তো সব মিলায়ে মিডিয়াতে 161 জনের একটা সংখ্যা দেওয়া হচ্ছে। এখন এর মধ্যে কি ওই 104 জনকে ইনক্লুড করা হয়েছে কিনা এটা শিওর না, মানে এটা স্পেসিফিক না, কারণ 104 জনকে ইনক্লুড করলে এটা 260-এর মতো হয়, এবং সেক্ষেত্রে অনুমান করতেছি যে 161 হচ্ছে সাধারণ নাগরিক এবং পুলিশ, বাকিটা 104 জন বা সামথিং সেটা হচ্ছে বিদ্রোহী সেনা।
আঙ্কারা অথবা ইস্তাম্বুল বা অন্য কোনো জায়গায় আপনি যেখানে আছেন সেখানে বাংলাদেশি কি সংখ্যায় আছে বলে আপনার ধারণা?
ইস্তাম্বুলে মূলত বাংলাদেশি সবচেয়ে বেশি, আঙ্কারাতেও হয়তো প্রায় 70-80 জনের মতো বা তারও বেশি থাকতে পারে আছে। এখন অনেকেই মূলত আমার শহরেও যেমন 25-26 জন ছিল, এখন এখানে গ্রীষ্মের ছুটি চলার কারণে অনেকেই বাড়িতে আছেন, বাংলাদেশে আছেন, যারা জানি তারা এখানে আছেন।
বাংলাদেশিদের অবস্থা কি, সব ভালো আছেন, নিরাপদ আছেন?
বাংলাদেশিদের কোনো ধরনের সমস্যা খবর আমার কাছে আসে নাই, আমি ইস্তাম্বুলে যোগাযোগ করেছিলাম, আঙ্কারাতেও যোগাযোগ হয়েছে, এখানে কোনো ধরনের সমস্যা হয়নি, কারণ আমরা যারা বিদেশি তারা প্রায় সবাই শুধুমাত্র ঘরে বসে মিডিয়াকে ফলো করছি, বাইরে আমাদের যাওয়ার মতো আসলে কিছুটা সংকট ছিল।
খুব সংক্ষিপ্তভাবে বললে বর্তমান পরিস্থিতি, এই মুহূর্তে পরিস্থিতি কেমন বলে আপনার মনে হয়?
এই মুহূর্তে পরিস্থিতি আমার কাছে মনে হচ্ছে সরকারের পক্ষ থেকে জনগণকে আজকে সারাদিনই মাঠে থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। তো বিভিন্ন জায়গাতে সরকারের পক্ষ থেকে, বিভিন্ন পৌরসভার পক্ষ থেকে বড় ধরনের স্ক্রিন, টেলিভিশন স্ক্রিন গুলো বসানো হয়েছে, সেখানে টেলিভিশন গুলো লাইভ করতেছে, জনগণ ওখানে বসে বসে এগুলো দেখতেছে, বিভিন্ন সময় স্লোগান দিচ্ছে সরকারের পক্ষে অথবা টার্কির ভবিষ্যতের পক্ষে। সব মিলে এখন সম্পূর্ণটাই জনগণ, সাধারণ মানুষের দখলে, তুরস্কের সাধারণ পরিস্থিতিটা জনগণের হাতের ভিতরে সরকারের সাথে আর কি।
টেলিভিশন, বেতার, সংবাদপত্র, সংবাদ মাধ্যম সম্পূর্ণ উন্মুক্ত এই মুহূর্তে?
সম্পূর্ণটাই উন্মুক্ত, কালকে শুধু ঘন্টা দেড়েক বা 2 ঘন্টার মতো কিছু 3টা মিডিয়াতে একটু ঝামেলা ছিল, অন্য কোনো মিডিয়াতে সেনাবাহিনীর পক্ষ থেকে, বিদ্রোহীদের পক্ষ থেকে হাত দেওয়ার সুযোগ হয়নি।
এরকম কি বলা যেতে পারে যে প্রেসিডেন্ট রেজেপ তাইয়িপ এরদোয়ানের সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে পরিস্থিতি এই মুহূর্তে?
এই মুহূর্তে পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
তো আর কোন রকম আশঙ্কা দেখা দিচ্ছে যে এই পরিস্থিতি?
সরকারের পক্ষ থেকে, সরাসরি ওভাবে কিছু বলা হচ্ছে না, তবে জনগণকে মাঠে থাকার আহ্বান জানানো হচ্ছে, এবং আশঙ্কা করা, কেউ কেউ সাধারণ মানুষদের মধ্যে কেউ কেউ আশঙ্কা করতেছেন যে আজকে রাত্রেও স্বাভাবিকভাবে, যেহেতু গত রাতে বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে, তার ধারাবাহিকতা এখনো শেষ হচ্ছে বলে হয়েছে অথবা হওয়ার পথে, সুতরাং আজকে রাত্রে একটা ক্রিটিক্যাল রাত হতে পারে, কিছুটা সচেতন থাকা এবং জনগণের একটা বড় ধরনের ভূমিকা রাখা দরকার আছে বলে অনেকে মনে করেন।
রহমতুল্লাহ রফিক, আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন, আমাদেরকে পরিস্থিতি সম্পর্কে জানালেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, এবং ভবিষ্যতে আমরা আবার হয়তো আপনার সঙ্গে যোগাযোগ করব। রহমতুল্লাহ রফিক, ওই যে আশঙ্কার কথাটা তুললেন, মোটামুটি তারই প্রেক্ষাপটে তুরস্ক পরিস্থিতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক প্রফেসর আবরার চৌধুরীর সঙ্গে কথা বলেন আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরু।
তুরস্কের ব্যর্থ সেনা অভ্যুত্থানের কারণে হতাহতের ঘটনায় ঢাকায় পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তুরস্কে অবস্থানকারী বাংলাদেশি নাগরিকরা এখন পর্যন্ত প্রাপ্ত খবরাখবর অনুযায়ী নিরাপদে এবং সুস্থ রয়েছেন। বাংলাদেশি নাগরিকদের সতর্কতার সাথে জনসমাগম ঘটে এমন এলাকায় গমনাগমন থেকে বিরত থেকে চলাচল করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় তাগিদ দিয়েছে। তুরস্কের ব্যর্থ সেনা অভ্যুত্থান বিষয়ে বিশ্লেষণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর আবরার চৌধুরী। তিনি বলেছেন, তুরস্কের ভূ নিরাপত্তাগত অবস্থানের কারণে এই সেনা অভ্যুত্থান চেষ্টা অভ্যন্তরীণ, আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ে সুদূর প্রসারী প্রতিক্রিয়া ফেলবে।
এরদোগান নিজেকে ইনভিনসিবল হিসেবে নিজেকে মনে করছেন এবং তিনি একের পর এক বিভিন্ন রকমের যে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করেছেন, সংবাদপত্রের উপরে বিভিন্ন নিষেধাজ্ঞা, যারা ভিন্ন মতাবলম্বী তাদেরকে কারাগারে নিক্ষেপ করা, সামরিক প্রশাসনের মধ্যে বড় ধরনের শুদ্ধি অভিযান চালানো, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তিনি শত্রু তিনি তৈরি করেছেন। এই কু কিছুটা মনে করিয়ে দেয় যারা এর দ্বারা এফেক্টেড তারাও কিন্তু কম শক্তিশালী না, হয়তো আপাতভাবে তারা হয়তো তাদেরকে হয়তো ঠেকানো গেছে, কিন্তু এই প্রবণতা বা এই ধারাটা একটা রয়েছে যারা এরদোগানকে তারা সমর্থন করেন না।
আঞ্চলিক এবং আন্তর্জাতিক ক্ষেত্রে এর প্রতিক্রিয়া কেমন হতে পারে এমন প্রশ্নে অধ্যাপক আবরার চৌধুরী বলেন,
অন্যদিক থেকে যেটা হচ্ছে যে আঞ্চলিক যে পরিস্থিতি সেটা হচ্ছে যে টার্কি আইএস এর সঙ্গে একসময় সম্পৃক্ত ছিল এবং সাপোর্ট দিয়েছিল, পরবর্তীকালে সেই সাপোর্ট উইথড্র করেছে, এবং বিভিন্ন রকম ক্ষেত্রে আমরা দেখেছি যে বড় ধরনের এবং রাশার সঙ্গে একটা বড় ধরনের একটা তারা রক্ষণের মধ্যে গেছে যে সেখানে রাশার সঙ্গে সম্পর্ক ঝালাই করার একটা প্রচেষ্টা চলছে। এগুলো কিন্তু একটা এর একটা ইম্প্যাক্ট ফেলতে পারে। এর আগে আমরা এয়ারপোর্টে একটা বোমিং দেখেছি, এখন এটা দেখলাম, তো কাজেই এটা খুবই একটা নাজুক একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
বিশ্লেষকরা বলছেন ব্যর্থ সেনা অভ্যুত্থান হলেও সাম্প্রতিক ঝঞ্ঝাভিক্ষুব্ধ অঞ্চলটিতে এই ঘটনার মধ্য দিয়ে দেশটিকে নাজুক পরিস্থিতির মোকাবেলা এবং জটিল এক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ওদিকে ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দুল ইসলামের সঙ্গে আমরা কথা বলি এই কিছুক্ষণ আগেই টেলিফোনে নিস সন্ত্রাসী হামলা পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশিদের অবস্থান নিয়ে। নিসে দূতাবাসের জানা মতে বাংলাদেশি পরিবার আছেন কি না, থেকে থাকলে কি সংখ্যায় আছেন এবং তারা কেমন আছেন, আপনারা খোঁজ নিয়েছেন?
হ্যাঁ, আমরা খোঁজ নিয়েছি। বিশেষ করে নিসে যে সন্ত্রাসী ঘটনা ঘটল তারপরে আরো বেশি মনোযোগ দিয়েই আমরা খবর নিয়েছি। আমাদের বাংলাদেশি ন্যাশনালস ওখানে সেটল করে আছেন এরকম সংখ্যা 15 থেকে 20-এর কাছাকাছি। এর ভিতরে একটা বাংলাদেশি রেস্টুরেন্ট আছে নুরি নামে, সেটার যে ওনার মিস্টার এনাজ, তার সাথেও আমাদের কথা হয়েছে যে বাংলাদেশি যারা আছেন ওখানে অবস্থান করেন তারা সবাই নিরাপদে আছেন, কেউই হতাহতের ভিতরে নেই। কাজে এই তথ্যগুলোর উপরে ভিত্তি করে আমরা প্রায় নিশ্চিতভাবে অনুমান করছি যে হতাহতদের ভিতরে বাংলাদেশি কেউ নেই।
সাধারণভাবে বাংলাদেশি যারা আছেন ফ্রান্সে এই পরিস্থিতিতে তাদের মনোভাবটা কি রকম?
বাংলাদেশি যারা তারা তো এতদিনে ফরাসি সমাজেরই অংশ হয়ে গেছে, কাজেই এই ধরনের ঘটনা ঘটার পর যে ধরনের আতঙ্ক এবং অনিশ্চয়তা তৈরি হয় সেটা তো সর্বব্যাপী, সবার ক্ষেত্রেই প্রযোজ্য যে তাদের কিছুটা অনিশ্চয়তা এবং ভীতি কাজ করবে। তাছাড়া এই ধরনের সন্ত্রাসী ঘটনার সাথে যেহেতু মুসলিম ধর্মাবলম্বী মানুষের একটা সংযোগ প্রায়শ দেখা যাচ্ছে, এই সমাজেও মুসলিমদের সম্পর্কে হয়তো সতর্কতা বাড়তে পারে যে তাদেরকে ভিন্ন চোখে, কিন্তু এই সমাজে সবাই যে দক্ষিণপন্থী উগ্রপন্থী তা তো না, সুস্থ স্বাভাবিক সভ্য মানুষের সমাজ এটা। কাজে আমরা ওই ধরনের কোনো ব্যাকলাশ কিংবা ওরকম আশা করছি না, বাংলাদেশি কমিউনিটি তারাও এরকম আশা করছে না, আশঙ্কা করছে না।
জি, রাষ্ট্রদূত শহীদুল ইসলাম, আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
শুনবেন এখন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকতে পারে।
মানবাধিকার এবং অন্যান্য সুশীল সমাজের গ্রুপের বিরুদ্ধে রুশ সরকারের হয়রানি ও দমন আরও নিকৃষ্ট হওয়া অব্যাহত রয়েছে। প্রথমবারের মতো রুশ কর্তৃপক্ষ মানবাধিকারের সক্রিয়বাদী ভ্যালেন্টিনা চেরেভেটেনকোর বিরুদ্ধে বিতর্কিত ফরেন এজেন্টস লর শর্তাবলী না মানবার কারণে অপরাধী তদন্তের নির্দেশ দিয়েছেন। 2014 সালে নেয়া এই আইন মোতাবেক যেসব বেসরকারি প্রতিষ্ঠান তথাকথিত রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে বা বিদেশি অর্থ লাভ করবে তাদেরকে বিচার বিভাগীয় মন্ত্রণালয় ফরেন এজেন্টস বলে নথিভুক্ত হতে হবে। মানবাধিকার সংগঠন উইমেন অব দ্য ডন ফাউন্ডেশন ফর সিভিল সোসাইটি ডেভেলপমেন্টের প্রধান মিস চেরেভেটেনকো এসব অভিযোগের উত্তরে জানান, তাঁর কথায়, আমরা কর্তৃপক্ষের সঙ্গে নথিভুক্ত হইনি কারণ আমাদের এই সংগঠন বিদেশি কোনো অর্থ সাহায্য পায়নি বা পাওয়ার ইচ্ছাও পোষণ করে না এবং আমরা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডেও সম্পৃক্ত নই। তিনি জানান, তদন্তকারী দল, পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা সদস্যরা তার অফিসে তল্লাশি চালায় এবং দলিলপত্র ও তাদের কম্পিউটার জব্দ করে। রাশিয়ার ফরেন এজেন্টস ল লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত হলে মিস চেরেভেটেনকোকে 2 বা তার অধিক বছরের কারাদণ্ড দেওয়া হতে পারে। রুশ কর্তৃপক্ষ এই ফরেন এজেন্টস ল 100টিরও বেশি অধিক রুশ সংগঠনের বিরুদ্ধে আরোপ করেছে, যার ফলশ্রুতিতে অনেকেই তাদের কার্যকলাপ বন্ধ করতে বাধ্য হয়েছেন। পররাষ্ট্র দফতরের মানবাধিকার সম্পর্কিত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, রুশ সরকার কর্তৃক নতুন দমনমূলক নীতি আরোপের অন্যতম ভয়ঙ্কর প্রবণতার কথা উল্লেখ করা হয়েছে। রুশ কর্তৃপক্ষ ধারাবাহিকভাবে বিশেষ কতগুলো আইনের মাধ্যমে হয়রানি, দমন, বিচার, সাজা প্রদান, গ্রেফতার, আটক, জরিমানা এবং কতিপয় ব্যক্তি ও সংস্থাসমূহ যারা সরকারের সমালোচনা করেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। এসব এনজিও ছাড়াও স্বতন্ত্র সংবাদ মাধ্যম, ব্লগার, রাজনৈতিক বিরোধী দলের সদস্য এবং সক্রিয়বাদীরা এসব আইনি আরোপে ক্ষতিগ্রস্ত হয়েছেন। যুক্তরাষ্ট্র রুশ সরকারের প্রতি যেসব আইন ও নীতি রাশিয়ার সুশীল সমাজের কার্যকলাপ ব্যাহত করতে পারে এবং ভ্যালেন্টিনা চেরেভেটেনকোর মতো সক্রিয়বাদীদের মৌলিক অধিকার ও স্বাধীনতা হরণ করতে পারে, তা বন্ধের অনুরোধ জানাচ্ছে।
সংক্ষিপ্ত সংস্করণে বিশ্ব সংবাদ পড়ছেন এখন আনিস আহমেদ।
তুর্কি কর্মকর্তারা বলছেন যে প্রায় 3,000 সৈন্য এবং সেনা কর্মকর্তা যারা শুক্রবার রাতে অভ্যুত্থানের চেষ্টা চালায় তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং প্রেসিডেন্ট একজন নির্বাসিত ধর্মীয় নেতাকে এই অভ্যুত্থানে ষড়যন্ত্র করার জন্য অভিযুক্ত করেছেন। ওই ধর্মীয় নেতা ফাতুল্লাহ গুলেনের সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগে প্রায় 2,745 জন বিচারককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তুরস্কের সংবাদমাধ্যম আরও জানাচ্ছে যে তুরস্কের সুপ্রিম কোর্টের সদস্যদের বিরুদ্ধে 140 গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে বসবাসরত এই ইসলাম প্রচারক ফাতুল্লাহ গুলেন এই ষড়যন্ত্রের পেছনে তার থাকার কথা অস্বীকার করেছেন। আজই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, তুরস্ক গুলেনকে স্বদেশে ফেরত পাঠানোর কোনো আনুষ্ঠানিক অনুরোধ করেনি, তবে তুরস্ক সরকার তার বিরুদ্ধে অকাট্য প্রমাণ দিলে যুক্তরাষ্ট্র সেটা বিবেচনা করে দেখতে পারবে। সন্ত্রাসী গোষ্ঠী কথিত ইসলামিক স্টেট তাদের সংবাদ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ফ্রান্সের নিসেতে বৃহস্পতিবারের আক্রমণের দায় স্বীকার করেছে এবং আক্রমণকারীকে তাদের ভাষায় সৈন্য বলে অভিহিত করেছে। তবে এটা এখনও পরিষ্কার নয় যে ওই ফরাসি টিউনিশিয়ান আক্রমণকারীর সঙ্গে সন্ত্রাসী গোষ্ঠীটির সরাসরি কোনো সম্পর্ক ছিল কিনা। তবে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী আজ বলেছেন যে মনে হয় মোহাম্মদ লাওয়াইস বহুলেল খুব তাড়াতাড়ি চরমপন্থী হয়ে পড়ে। তিনি বলেন যে যারা বহুলেলকে চিনতেন তাদের কাছ থেকে পাওয়া প্রাথমিক সাক্ষ্য প্রমাণে জানা যায় যে সে উগ্র ইসলামী আদর্শের সঙ্গে সম্পৃক্ত তা এই কয় বছরে বোঝাই যায়নি। প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর সাপ্তাহিক ভাষণে একথা অস্বীকার করেন যে ড্যালাসে, ব্যাটন রুজ এবং মিনেসোটাতে আমরা যে বিয়োগান্তক ঘটনা দেখেছি তাতে এসব ঘটনার পেছনে কী বা যুক্তি থাকতে পারে সে কথা আমাদের ভাবিয়ে তোলে। তবে প্রেসিডেন্ট পুনরায় ব্যক্ত করেন যে যেমনটি বাহ্যত মনে হয় দেশ তেমন বিভাজিত নয়। শুক্রবার পাকিস্তানের একজন মডেল এবং সামাজিক যোগাযোগের মাধ্যমের প্রখ্যাত ব্যক্তি কান্দিল বালুচকে তার একজন ভাই হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে। মুলতানের সিনিয়র পুলিশ কর্মকর্তা সুলতান আজম বলেন, বাহ্যত মনে হয় কান্দিল বালুচকে অনার কিলিং বা কথিত মানরক্ষার নামে হত্যা করে তারই ভাই।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। অনুষ্ঠান পরিবেশনায় আজ স্টুডিওতে প্রযোজক ছিলেন সেলিম হোসেন, প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন দিক ইভানভ। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি সরকার কবির উদ্দিন আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.